সংগ্রহালয়ের পক্ষ থেকে 1964 সালের 5ই এপ্রিল তারিখে শ্রীযুক্ত প্রভাতচন্দ্র গঙ্গোপাধ্যায় মহাশয়ের সঙ্গে কলকাতার নিকটে কাশীপুরে অবস্থিত তার নিজ বাসভবনে সাক্ষাৎ করে মহাত্মা গান্ধী সম্বন্ধে তাকে কিছু স্মৃতিকথা বলতে অনুরোধ করেন। তিনি বলেন,
মহামানব মহাত্মা গান্ধীর নিকট সান্নিধ্যে আসিবার পরম সৌভাগ্য আমার মতো একজন সাধারণ মানুষের যে হইতে পারিয়াছিল তাহাতে প্রমাণ হয় যে মহাত্মা ছিলেন জনগণের মানুষ, সামান্যতম মানুষও যে অবহেলার পাত্র নয়। তাহার জীবনকে প্রসূত করিয়া তাহাকে দেশ ও দশের সেবায় নিয়োজিত করা সম্ভব এই প্রত্যয় তার অন্তরে জাগরুক ছিল বলিয়াই তিনি এদেশে অস্তিত্বরূপ মহাপাপের ফলে অবনমিত ভাঙিদের মতো পশুবত জীবনে অবস্থগণেরও আবাসস্থলে স্বচ্ছন্দ চিত্তে দিনের পর দিন বাস করিয়া তাহাদের সুস্থ জীবন যাত্রা যাপনের আবহাওয়া সৃষ্টির সার্থক প্রয়াসে রত থাকিতে পারিয়াছিলেন। গান্ধীজির সহিত সাক্ষাতে তাহার ঘনিষ্ঠ পরিচয় লাভের সুযোগ আমার জীবনে বহুবার হইয়া যাচ্ছে। তাহার অনেকগুলি সম্পর্কে আমার অপেক্ষা আরও অন্তরঙ্গ পরিচয় অনেকেই দিবেন, সেজন্য সেগুলির আলোচনা না করিয়া আমার মহাসম্পদরূপে দুটি বিভিন্ন সময়ে প্রাপ্ত দুইটি পত্র হইতে এমন বিষয়ে বর্ণনা করিব যাহা জনসাধারণের অজানা। এই মহাত্মার স্বলিখিত একটি মহাত্মার স্বলিখিত, অপরটি তাহারই নির্দেশে তাহার একান্ত সচিব ঈশ্বর মহাদেব দেশাই কর্তৃক লিখিত। বাংলাদেশে ডাক্তার দ্বিজেন্দ্রনাথ মৈত্রের চেষ্টায় সমাজ সেবার মহৎ আকাঙ্ক্ষা প্রণোদিত হইয়া যে বাংলা সোশ্যাল সার্ভিস লীগ স্থাপিত হয় তার উদ্যোগে যে সর্বপ্রথম সমাজসেবী সম্মেলন ও সমাজ সেবামূলক প্রদর্শনীর আয়োজন হয় তার সম্পাদক ছিলেন ডাক্তার মৈত্র ও আমি ও আমার বন্ধু শ্রীমল অমল হোম সহসম্পাদক নিযুক্ত হই। সেই সম্মেলনে অংশগ্রহণ করিতে সম্মেলনের পক্ষ হইতে আমি মহাত্মাজি সরোজিনী প্রমুখ নেতৃবর্গকে আমন্ত্রণ জানাই। সেই সময় কলকাতায় কংগ্রেসের অধিবেশন হইবার কথা থাকায় তারা সকলেই আমন্ত্রণ গ্রহণ করেন। 27 ডিসেম্বর তারিখে কলিকাতা ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে উদ্বোধনী জনসভা সম্মেলন আরম্ভ হইয়ার কথা ছিল। আমরা উদ্যোগ বুঝতে পারি নাই যে সেই অতকাল পূর্বে যখন রাজনৈতিক কর্মধারায় মহাত্মাজি ও সরোজিনী নাইডুকে তেমন জনপ্রিয় করে নাই, কবি ও সুক্তা হিসেবে সরোজিনী দেবীর কিছু খ্যাতি ছিল ও গান্ধীজির দক্ষিণ আফ্রিকার নিষ্ক্রিয় প্রতিরোধ আন্দোলনের জন্য কিছু খ্যাতি ছিল, তাহার জন্য আকৃষ্ট হইয়া তাহাদের দেখিবার ও ভাষণ শুনিবার জন্য জনমনে যে এত প্রচণ্ড আগ্রহ জাগিবে যে হলে শুধু লৌহ কপাট চূর্ণ করিয়া লৌহ সহস্থলে এমনভাবে পূর্ণ করিবে যে তিলার্ধ স্থান থাকিবে না ও ভাষণ দেবার জন্য আহূতগণেরও প্রবেশের উপায় থাকিবে না। বাহিরের রাস্তা ও জনস্রোতে গতারহিত হইয়া পড়িয়াছিল। আমরা কিঙ্কর্তব্য বিমূঢ় হইয়া গান্ধীজির নিকটেই 100 নম্বর হাইসন রোডে অবস্থান করিতেছিলেন। এই সংবাদ তাহার নিকটে পৌঁছাইতে তিনি ব্যস্ত হইয়া এক পত্র প্রেরণ করিয়া এ সম্পর্কে কি কর্তব্য সে সম্পর্কে তাহার অভিমত তৎক্ষণাৎ আমাদের জানাইলেন। পত্রে তিনি লিখিয়াছিলেন, জানিতে পারিলাম যে সভাকক্ষে জনসমাগমে পরিপূর্ণ হইয়া যাওয়ার পরও অধীর আগ্রহে সহস্রাধিক লোক পথে অপেক্ষমান। এরূপ ক্ষেত্রে আমি নিকটে প্রকাশ্য স্থানে সভা অনুষ্ঠান করিবার বিষয়ে আপনাদের বিবেচনাতে উপস্থাপন করিতেছি। মুদ্রস্থলে একটি সুদৃঢ় চৌকি হইতে বক্তাগণ ভাষণ দিবেন এবং তাহারই জনগণের আকাঙ্ক্ষা পূরণে একমাত্র ব্যবস্থা হইতে পারে। এরূপ ক্ষেত্রে যে সমস্ত লিখিত সামাজিক সেবা বিষয়ক প্রবন্ধ পাঠের ব্যবস্থা করা হইয়াছিল সেগুলি পঠিত বলিয়া ধরিয়া লইতে হইবে। আপনারা যদি এই প্রস্তাব গ্রহণযোগ্য মনে করেন তবে সেইরূপ ব্যবস্থা করিবেন। কংগ্রেসের বিষয় নির্বাচনী সভার অধিবেশন এখনো চলছে, তবে স্বীকৃত সময়ে সভাবিস্তারিতে আমি প্রয়াস করিব। গান্ধীজির এই পত্রে জনসাধারণের তৃপ্তিদানে তাহার উৎকণ্ঠা আগ্রহী মনের উৎসাহ ভঙ্গ করিতে ব্যথার একটি সুন্দর চিত্র বৈশিষ্ট্য যেমন হইয়াছে, জরুরি কর্ম যে তাহাকে পূর্ব পরিস্থিতি পালন করিতে বিস্তৃত করে না বা কাজের চাপে তাহাকে অবহেলা করিতে তীব্র অনিচ্ছার প্রকাশ রইয়াছে, গান্ধীজি চরিত্রে এই বিশেষ দিকের প্রতি ইহা আলোকপাত করে। দ্বিতীয় পত্রখানি মাতৃজীর নির্দেশে মহানির্দেশায় আমাকে লেখেন, ভারত ছাড়ো আন্দোলনের আরম্ভ হইয়া গেলে 1942 সালের 7ই জুন তারিখে এই আন্দোলন নন করিবার উদ্দেশ্য প্রয়োজন উদ্দেশ্যে যুদ্ধ অবস্থার প্রয়োজনে কণ্ঠরোধমূলক যে সমস্ত আইন কানুন রচিত হইয়াছিল তাহারই অপব্যবহার করিয়া সংবাদে নানা প্রকার সংবাদ প্রকার সৃষ্ট করিয়া যে সমস্ত বিধিনিষেধ জারি করিয়াছিলেন তাহা অকুতভাবে ভঙ্গ করিয়া এদেশের সংবাদপত্রের গৌরবময় ঐতিহ্য অনুসরণে যে আবেদন জ্ঞাপন করেন মহানন্দীজি তাহাকে মান্য করিবার মতো সাহস অন্তর্নিহিত প্রায় সকলেই ভীত সন্ত্রস্ত সেরূপ অবস্থায় ভারত পত্রিকা সম্পাদনে রত আমি আমার কি কর্তব্য তা জিজ্ঞাসা করিয়া গান্ধীজিকে যে পত্র লিখি তারই উত্তরে দেশাইজি লেখেন যে গান্ধীজি আপনার পত্র পাইয়াছেন তিনি বেশ ভালোভাবেই উপলব্ধি করেন যে আমাদের সৎস নির্ভীকতার অভাবের সুযোগেই সরকার যথেষ্ট আচরণ করিবার শক্তিদান করে যদি সকল পত্র ও পত্রিকাগুলি এই চিত্রায় উদ্বুদ্ধ হয় যে তাহারা সরকারের এই আচরণ অন্যায় আচরণে নাকচ করিবার জন্য বদ্ধপরিকর হবেন তাহা হইলে এই বিধিগুলি আপনা হইতেই সম্পূর্ণ অকেজ হইয়া পড়ে। গান্ধীজির এই অভিমতকে নির্দেশ বলিয়া ধরিয়া লইয়া ভারত পরিচালক শ্রী মাখনলাল সেন নির্ধারণ অনুসারে আমরা বিধিগুলি উপেক্ষা করিয়া পুলিশ ও সেনাবাহিনীর সকল অস্ত্রের কাহিনী প্রকাশ করতে থাকি এবং রাজশক্তি রাজপথনা সম্পত্তি বাহির হওয়ার পর আমাদের এই নির্ভরতা অসহ্য বোধে বাংলা সরকারের আদেশে আমার সহ পত্রিকার সম্পাদক কম্পোজিটার প্রুফ রিডার হিসাব রক্ষক প্রভৃতি দ্রুত হইয়া বিনা আচারে কারান্তরিত হই। দেশের পত্রিকাগুলি তখন এতই অবনীত যে সম্পাদক ও মুদ্রাকর প্রকাশিত বিষয়ের জন্য আইনে দায়ী হইলেও অন্যান্য কর্মীগণের আইনত কোনো অপরাধ হয় না জানিয়াও সংগতে এই স্বাধীনতা এমন অন্যায় হস্তের বিরুদ্ধে কেহ বিন্দুমাত্র প্রতিরোধে সাহসী হন নাই। আমি নিজেকে ধন্য মনে করি যে এই ভীতি পরিহার করিয়া সম্পাদকীয় দায়িত্ব প্রতিপালনে সাহসী হইয়াছিলাম এবং এই পত্রের অনুপ্রেরণা বলে তা সম্ভব হইয়াছিল। স্বচ্ছন্দ ভাবে বহু গভীর সমস্যা সাধনে গান্ধীজির অনায়াস সাফল্য বহু লক্ষ্য বা লক্ষ্য করিবার সুযোগ পাইয়াছি। মনে পড়ে দেশ বন্ধু চিত্তরঞ্জনের মৃত্যুর পূর্ব যখন বাংলাদেশের নেতৃত্ব কাহার উপরে অর্পিত হওয়া উচিত, দেশবন্ধু নয় ত্রিবিধ নেতৃত্ব থাকা উচিত কিনা, কর্পোরেশনের ও পরিষদ দলের নেতৃত্ব একই লোকের উপর ন্যস্ত থাকা কর্তব্য কিনা সেই সম্বন্ধে সন্দেহ জাগিয়া এদেশের কর্মকর্মীগণ যখন স্থির সিদ্ধান্তে উপনীত হইতে পারিতেছিলেন না তখন দেশবন্ধুর সাধকীয় পরিসমাপ্তির অনতি পরেই সেই মণ্ডপেই তাহার জন্য গান্ধীজির নির্দেশ রচনা করাতে তিনি অবিচলিত নির্দেশ দিলেন তৈরি কর্তব্য একজনের উপরই নস্তব্য হওয়া উচিত, উহা বিচ্ছিন্ন করলে দ্বন্দ্ব দেখা দেওয়ার পূর্ণ সম্ভাবনা এবং এই নেতৃত্ব দেশপ্রিয় যতীন্দ্রমোহন সেনগুপ্তের উপরই অর্পিত হওয়া উচিত। গান্ধীজির দৃষ্টি কত সুদূরপ্রসারী ছিল এই ঘটনায় তাহা পরিচয় পাওয়া যায়। লোক চিনবার তার অদ্ভুত ক্ষমতা ছিল। যে দেশপ্রিয় ইংরেজি আচার ব্যবহারে অভ্যস্ত বেশ বিলাসী জীবন ও অর্থ উপার্জনের মোহগ্রস্ত ছিলেন বলিয়া তাহার নেতৃত্বে বহু কংগ্রেস কর্মীর আস্থা ছিল না। তাহার নির্বাচনের পর দেশপ্রিয় জীবনে যে মহাপরিবর্তন দেখা দিয়া তাকে এই নেতৃত্বের উপযুক্ত করিয়া সর্বজনপ্রিয় নেতায় রূপান্তর করে তাহিতেই গান্ধীজি সূক্ষ্ম দৃষ্টি ও বিচার বুদ্ধি পরিচয় লাভ করিয়া ধন্য হইয়াছি। গান্ধীজি প্রসঙ্গে এই বলিলেই বোধ হয় অপ্রসঙ্গিক হইবে না যে আমি এমনই ভাগ্যবান যে দেশে তাহার সংসারে যারা প্রথম আসেন তার মধ্যে আমিও একজন। গান্ধীজি যখন দক্ষিণ আফ্রিকায় ভারতবাসীদের প্রতি মনুষ্যজনচিত ব্যবহার আদায় করিবার জন্য তাহার উদ্ভাবিত অভিনব আন্দোলন ধারা নিষ্ক্রিয় প্রতিরোধ প্রবর্তন করিয়া আত্মস্বর্গ ও ত্যাগের মাধ্যমে দাবি আদায়ের প্রচেষ্টায় রত, তখন তিনি ভারতের জনগণের এই আন্দোলনে সহায়ক হইতে আবেদন জ্ঞাপন করেন। এই আবেদনে সাড়া দিয়ে আকুলনগরে যে সহায়ক সংস্থা গড়িয়া ওঠে তাহার নেতৃত্ব ন্যস্ত হয় আমার সন্ত জননী কাদম্বিনী দেবীর উপর। গান্ধীজি এই আন্দোলনে ভারতবাসীর আরও ঘনিষ্ঠ সংযোগ স্থাপন করবার জন্য তাহার বিশ্বস্ত অনুচর হেনরি এস পোলাককে ভারতে প্রেরণ করেন। পোলাক সাহেব বাংলার কোনো জননেতাকে চিনতেন না। তিনি গান্ধীজির নিকট হইতে পরিচয় এক পরিচয়পত্র লইয়া আমার মাতৃদেবীর সহিত সাক্ষাৎ করিয়া করিয়া এদেশের নেতাদের সহিত পরিচয় করাইয়া দিতে অনুরোধ করেন। আমি মাতৃআজ্ঞায় পোলাক সাহেবকে সঙ্গে লইয়া রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ অন্যতম নেতা ভবেন্দ্রনাথ বসু প্রভৃতির সহিত পরিচয় করাইয়া দিই। তাহারা সকলেই আমার পিতৃবন্ধু এবং সেই জন্য আমার শৈশবকাল হইতে তাহারা আমাকে চিনতেন। পোলাক সাহেব গান্ধীজিকে এই সকল কথা জানাইলে গান্ধীজি আমার মতো একজন কিশোরকে স্নেহের নিদর্শন স্বরূপ তাহার ইন্ডিয়ান ওপিনিয়ন পত্রে নিষ্ক্রিয় পুস্তিকার সংখ্যা পোলাক সাহেবের মারফত পাঠাইয়া দেন। ওই পুস্তিকা হইতে চিত্র তথ্য সংগ্রহ করিয়া আমি ভারতবর্ষকার প্রথম বৎসরে গান্ধীজির এই আন্দোলন সম্পর্কে প্রথম সংবাদ প্রকাশ করি। গান্ধীজি স্থায়ীভাবে ভারতের সেবার্থে এদেশে আসার পর প্রথম যখন কলিকাতায় পদার্পণ করেন তখন তাহাকে সম্বর্ধনা জ্ঞাপন করিবার জন্য সাধারণ মানুষের পক্ষ হইতে এক সভার আয়োজন হয়। সেই সভায় মান্দর চন্দন দ্বারা গান্ধীজিকে অভিনন্দন করিবার ভার অর্পিত হয় আমার মাতৃদেবী প্রতি এবং সেই সভায় গান্ধীজিকে আমি দেখিবার প্রথম প্রয়াস আমার হয়। আমাদের আবাসের নিকটেই শুনিয়া গান্ধীজি আমাদের বাড়িতে আসেন এবং তাহাকে আমাদের আলয় লইয়া আসা হয়। এইখানেই তাহার সহিত আলাপের প্রথম সুযোগ আমি পাই। তাহারপর বহু ব্যাপারে ঘনিষ্ঠ পরিচয় লাভে আমার সুযোগ হইয়াছে। যেমন ফরিদপুরে প্রথম বঙ্গীয় প্রাদেশিক সম্মেলনে তাহা দেশবন্ধুত্ব ধানের পর তাহার স্মৃতি রক্ষার জন্যে রাস্তায় কলিকাতায় গিয়ে গিয়ে যাইয়া গান্ধীর ভিক্ষা সংগ্রহ অভিযানে সাথী রূপে এবং সোদপুরে খাদি কেন্দ্রে সদস্যতিথি রূপে অবস্থান সময় ও সর্বশেষে বেলাঘাটায় সাম্প্রতিক দাঙ্গা নিবারণ সময় অবস্থান সময় সকল সময় তাহার প্রত্যয় জাত উপদেশ দ্বারা উপকৃত হইয়াছি। কিন্তু প্রথম দর্শনের অবিস্মরণীয় পুলক আজও আমার স্মৃতির মণিকোঠায় সর্ববিষয়ে উজ্জ্বল হইয়া বিরয়।